বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ সোমবার 17 মে, 3 জ্যৈষ্ঠ এবং ফার্সি 27 উর্দিবেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাঈদ। এ অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শটে 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শটে 9,870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠন দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। মার্কিন সরকারের বাধার কারণে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন বিষয়ক বৈঠক ফের ব্যর্থ। এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতে শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক করোনার ভারতীয় ধরনকে খুবই মারাত্মক বলে উল্লেখ করেছেন। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনতে পাবেন চিঠিপত্রের আসর প্রিয়জন। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতন শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলের আশকেলন শহর ও একটি যুদ্ধজাহাজে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলা। গাজায় শহীদ ফিলিস্তিনির সংখ্যা 218 জনে পৌঁছেছে। হামাসের মোকাবেলায় যদি ইসরায়েলের এমন ছন্ন ছাড়া অবস্থা হয়, তাহলে ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধলে কি হবে, চিন্তিত সাবেক ইসরায়েলি মন্ত্রী লিবারম্যান। গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে অবশেষে নিন্দা জানিয়ে বিবৃতি দিল ওআইসি। টেলিফোনে কথা বললেন ইরান ও তুরস্কের প্রেসিডেন্ট। এবং ভারতের পশ্চিমবঙ্গের নারদা দুর্নীতির মামলায় তৃণমূল কংগ্রেসের 4 প্রভাবশালী নেতাকে আটক করল সিবিআই। তীব্র নিন্দা জানালেন মমতা। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। দখলদার ইসরায়েলের একটি যুদ্ধজাহাজে আজ হামলা চালিয়েছে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেডের যোদ্ধারা সাগরে ইসরায়েলে যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে গাজা থেকে আল আলম টিভি চ্যানেল জানিয়েছে। তবে এ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেড আজ ইহুদি উপশহর হার্টসোলিয়াতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর আগে হামাসের যোদ্ধারা ইসরায়েলের আশকেলন উপকূলে তেল ও গ্যাস উত্তোলন কেন্দ্রে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এদিকে ইসরায়েলের টিভি চ্যানেল 9 জানিয়েছে, হামাসের কাছে চালকবিহীন সাবমেরিন রয়েছে এবং এগুলো ব্যবহার করে ভূমধ্যসাগরে ইসরায়েলি তেল ও গ্যাস উত্তোলন কেন্দ্রে হামলার আশঙ্কা রয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন ইসলামী জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড ইহুদিবাদী ইসরায়েলের আশকেলন শহরে বদর 3 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্রটি 250 কিলোগ্রাম বোমা বহন করতে পারে। আল কুদস ব্রিগেড গতকালের সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ
প্রকাশ করেছে। এতে বদর তিন ক্ষেপণাস্ত্রকে ইসরায়েল অধিকৃত আশকেলন নগরের বিভিন্ন অবস্থানে আঘাত হানতে দেখা যায়। বদর তিন ক্ষেপণাস্ত্র প্রথম ব্যবহার করা হয় 2019 সালের 4 ও 5 মে। সে সময় আশকেলন নগরের আকাশে অন্তত 4টি বদর তিন ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এর আগে গতকাল আল কুস ব্রিগেড উন্নতমানের কাসেম ক্ষেপণাস্ত্রের ছবি ও ভিডিও প্রকাশ করে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুস ফোর্সের প্রধান শহীদ জেনারেল কাসেম সোলাইমানের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে তারা এই ক্ষেপণাস্ত্রের নাম দিয়েছে কাসেম। ইহুদিবাদী ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে বলেছেন, হামাসের হামলার মোকাবেলায় যদি ইসরায়েলের এমন ছন্ন ছাড়া অবস্থা হয় তাহলে ইরান বা হিজবুল্লার সঙ্গে যুদ্ধ বাঁধলে কি হবে। তিনি ইসরায়েলের 12 নম্বর টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন বলে রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে। ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, ফিলিস্তিনে প্রতিরোধ যোদ্ধাদের মোকাবেলায় ইসরায়েলি সেনাবাহিনীর দুর্বলতা স্পষ্টভাবে চোখে পড়ছে। লিবারম্যান বলেন, ইসরায়েলি মন্ত্রিসভায় আগে ফিলিস্তিনিদের মোকাবেলায় এতটা দুর্বলতা দেখায়নি। তিনি এজন্য নেতানিয়াহুর চলমান রাজনৈতিক দুর্বল অবস্থানের কথাও উল্লেখ করেন। সাবেক ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বলেন, এই প্রথম আমাদেরকে দুটি ফ্রন্টে লড়াই করতে হচ্ছে, একটি গাজার বিরুদ্ধে আর একটি ইসরায়েলের মধ্যে। এদিকে দখলদার ইসরায়েলের বিমান হামলায় আল কুদস ব্রিগেডের উত্তর গাজা অঞ্চলের কমান্ডার হুসাম আবু হারবিদ শহীদ হয়েছেন। আজ এই কমান্ডারকে বহনকারী গাড়িতে হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। জঙ্গি বিমান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি শহীদ হন। গাজায় গণহত্যার দায়িত্বে রয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় বাহিনীর কমান্ডার আলী জির তুলদানু। তিনি দাবি করেছেন, হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ আল দাইফ এবং গাজায় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইয়াহিয়া সিনোয়ারকেও হত্যা করা হতে পারে। এর আগে দখলদার সেনারা হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ার ও তাঁর ভাইয়ের বাড়িতে বোমাবর্ষণ করেছে, তবে তারা সে সময় বাড়িতে ছিলেন না বলে জানা গেছে। গত 10 মে থেকে ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। গত 8 দিনে ইসরায়েলি হামলায় 218 জন ফিলিস্তিনি শহীদ এবং 5,604 জন আহত হয়েছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। ঈদের পর বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু এবং শনাক্তের হার বেড়েছে। সর্বশেষ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 32 জন, আর এ সময় নতুন করে 698 জনের করোনা শনাক্ত হয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
যেমনটি আশঙ্কা করা হচ্ছিল, ঈদের পরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এবং শনাক্তের হার বেড়েছে। সর্বশেষ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 32 জন, আর এ সময় নতুন করে 698 জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন রোববার 25 জনের মৃত্যু এবং 363 জনের করোনা শনাক্ত হবার তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। দেশে সরকারি হিসেবে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন 12,181 জন, আর দেশে সরকারি হিসেবে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন 7,80,857 জন। গত 24 ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার 6.75%, আর এখন পর্যন্ত শনাক্তের হার 13.66%। শনাক্তের বিবেচনায় সুস্থতার হার 92.60%, আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.56%। এদিকে বাংলাদেশে ভারতীয় ভ্যারিয়েন্ট সহ করোনা ভাইরাসের 4টি ধরন শনাক্ত হয়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর ওয়েবসাইটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। IEDCR ভারত থেকে আসা ব্যক্তিদের মধ্যে রোগতাত্ত্বিক তদন্ত এবং সন্দেহজনক রোগীদের জিনোম সিকোয়েন্স করছে। এরই ধারাবাহিকতায় IEDCR এপ্রিল মাসে ভারত থেকে আসা 26 জন সন্দেহজনক করোনা রোগীর নমুনা পরীক্ষা করে। এতে 6 জনের নমুনায় ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এই ভ্যারিয়েন্টকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্যারিয়েন্ট অফ কনসার্ন হিসেবে ঘোষণা দিয়েছে। এটি বাংলাদেশ সহ বিশ্বের 44টি দেশে শনাক্ত হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
বিরতির পর আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, করোনার ভারতীয় ধরন খুব আক্রমণাত্মক, তবে তা দেশে খুব বেশি ছড়ায়নি। দূরপাল্লার গণপরিবহন ও সীমান্ত আরও কিছুদিন বন্ধ রাখার সুপারিশ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। ভারতের পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১৪৭ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে। রাজ্যে একদিনে মৃত্যুর সংখ্যার নিরিখে এটি সর্বোচ্চ রেকর্ড। পশ্চিমবঙ্গে মৃত ১৪৭ জনের মধ্যে ৩৯ জন উত্তর ২৪ পরগনা জেলার এবং ৩৩ জন রাজধানী কলকাতার বাসিন্দা। পশ্চিমবঙ্গে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ১৯,১১৭টি নয়া সংক্রমণ হয়েছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই নারদা আর্থিক দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্র ও সাবেক বিধায়ক শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আটক নেতাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই নারদা আর্থিক দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, সাবেক মন্ত্রী ও বিধায়ক মদন মিত্র এবং সাবেক বিধায়ক শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। এ ব্যাপারে তৃণমূলের সিনিয়র নেতা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি বলেন, বলছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি। আজ সোমবার সিবিআই তৎপরতার বিরোধিতা করে রাজ্যের বিভিন্ন এলাকায় পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কর্মী সমর্থকরা। কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শনকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিজাম প্যালেসের বাইরে কেন্দ্রীয় বাহিনী এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে গোলযোগ সৃষ্টি হয়। কেন্দ্রীয় বাহিনীর দাবি, ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তৃণমূল কর্মী সমর্থকরা। আজ নিজাম প্যালেসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ৬ ঘণ্টা ধরে অবস্থান করেন। পরে বিকেল ৫:৩০ নাগাদ তিনি সেখান থেকে বেরিয়ে যান। আজ হাওড়ার ডোমজুড়ের অঙ্কুরহাটি মোড়ে জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন সহ সড়ক অবরোধ হয়। হুগলি জেলার কোন্নগরে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কর্মীরা। এর পাশাপাশি জিটি রোড অবরোধ করা হয়। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর চৌরঙ্গী মোড়, আসানসোল সিটি বাস স্ট্যান্ড, দক্ষিণ চব্বিশ পরগনার সাগরের বিভিন্ন এলাকা, মুর্শিদাবাদের বহরমপুরের গির্জা মোড়, মালদহের চাঁচল সহ রাজ্যের বিভিন্ন স্থানে তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আবারও ফিলিস্তিন প্রসঙ্গ। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বরোচিত হামলার কথিত তীব্রতম নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি। গাজার বেসামরিক অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সপ্তম দিনে সংস্থাটি এ নিন্দা জানাল। রোববার শেষ বেলায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক ভার্চুয়াল বৈঠক শেষে এক বিবৃতিতে মুসলিম দেশগুলো এ নিন্দা জানায়। ওআইসির পক্ষ থেকে অবিলম্বে বেসামরিক ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে বলা হয়, এ হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণার সুস্পষ্ট লঙ্ঘন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারি ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার উপর নিরবচ্ছিন্ন বিমান হামলা চালিয়ে তেল আবিব আন্তর্জাতিক আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে। তিনি ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন। জারিফ বলেন, কিছু সুনির্দিষ্ট আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরও এই গণহত্যা চলছে। তিনি বলেন, এর অর্থ হচ্ছে অপরাধী ও নরঘাতক ইসরায়েলের দিকে বন্ধুত্বের হাত বাড়ালে তার অপরাধযজ্ঞের মাত্রা আরও বেড়ে যায়। ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধ অপরাধ চালাচ্ছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বশাসিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি। তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার উপর চলমান ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে তেল আবিবের উপর চাপ সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এ ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন সরকারের বাধার কারণে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধ যজ্ঞের নিন্দা জানানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ফের ব্যর্থ হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযজ্ঞের নিন্দা জানানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ফের ব্যর্থ হয়েছে এবং কোনো ফলাফল ছাড়াই তা শেষ হয়েছে। মার্কিন সরকারের বাধার কারণেই ইসরায়েলকে নিন্দা জানানোর বিষয়ে সর্বসম্মতি কোনো সিদ্ধান্ত হয়নি। ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যকার সংঘাতের বিষয়ে পর্যালোচনার জন্য চীন, তিউনিশিয়া ও নরওয়ের আহ্বানে সাড়া দিয়ে নিরাপত্তা পরিষদে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। গত এক সপ্তাহে ফিলিস্তিন বিষয়ে এটি ছিল তৃতীয় বৈঠক। মার্কিন ষড়যন্ত্র ও বাধার কারণে যৌথ কোনো বিবৃতি প্রকাশ ছাড়াই এবং ইসরায়েলের নিন্দা জানানো ছাড়াই এর আগের দুটি বৈঠকও শেষ হয়েছিল। ওই বৈঠকগুলোতে নিরাপত্তা পরিষদের 15টি সদস্য দেশের মধ্যে 14টি দেশ এক যৌথ বিবৃতিতে উত্তেজনা কমিয়ে আনার আহ্বান জানালেও যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করে। এবারের তৃতীয় বৈঠকের বিবৃতিতেও চীন, নরওয়ে ও তিউনিশিয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় সৃষ্ট মানবেতর পরিস্থিতি এবং বেসামরিক মানুষজনের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধ বন্ধ করে মানবাধিকারের নীতিমালা সহ আন্তর্জাতিক সমস্ত আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মার্কিন নীতির তীব্র সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটনের বিরোধিতার কারণে নিরাপত্তা পরিষদ ফিলিস্তিন ইস্যুতে একসুরে কথা বলতে পারেনি। চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, মানবাধিকারের ব্যাপারে মার্কিন ভণ্ডামি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে। ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের বহু নিরীহ মানুষ নিহত হলেও যুক্তরাষ্ট্র টু শব্দটিও করছে না। তিনি ফিলিস্তিন বিষয়ে নীতি পুনর্মূল্যায়নের জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান। প্রকৃতপক্ষে ইসরায়েলের আত্মরক্ষার অজুহাতে যুক্তরাষ্ট্র গাজায় নিরাপরাধ মানুষের উপর ইসরায়েলি বিমান হামলাকে সমর্থন দিচ্ছে। অথচ গণমাধ্যমের সাহায্যে সারা বিশ্বের মানুষ গাজায় ইসরায়েলের বর্বরতা স্বচক্ষে দেখতে পাচ্ছে। বর্তমান বাইডেন প্রশাসন মানবাধিকারের পক্ষে বড় বড় বুলি আওড়ালেও আমেরিকার আগের প্রেসিডেন্টদের নীতির সঙ্গে বাইডেনের নীতির কোনো পার্থক্য নেই। এবারও মার্কিন সবুজ সংকেত পেয়ে ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে। খোদ মার্কিন কংগ্রেসে বাইডেনের নীতির তীব্র সমালোচনা হচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করেছে IEDCR। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR। বেশ কিছুদিন ধরে সরকার এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনার ভারতীয় ভেরিয়েন্ট সম্পর্কে সতর্ক করে আসছিল। বলা হচ্ছিল এই ভেরিয়েন্ট দেশে ঢুকলে বিপদ অনেক বেশি হবে। এদিকে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক করোনার ভারতীয় ধরনটিকে খুবই মারাত্মক উল্লেখ করে বলেছেন, ভারতীয় এই ধরনটি বাংলাদেশে খুব বেশি ছড়ায়নি। সোমবার এক ব্রিফিং এ এমন তথ্য জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন,
আমাদের সংক্রমণ হারটা অনেক কমে আছে, মৃত্যুর হারটা সেই সময়ের তুলনায় এখনো বেশি আছে। ইন্ডিয়াতে আপনারা জানেন দৈনিক 4,000 লোক প্রায় মৃত্যুবরণ, অফিসিয়ালি আনঅফিসিয়ালি আরো 3 লোক, এবং সংক্রমিত হওয়ার প্রায় 3.5-4 লক্ষ লোক, আনঅফিসিয়ালি নাকি আরো বেশি। ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা খুব অ্যাগ্রেসিভ আমরা শুনেছি জেনেছি, আমাদের দেশেও কিছু পাওয়া গেছে আপনারা জানেন, এখনো আমরা সেটা বলতে পারি যে খুব বেশি ছড়ায় নাই। ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট সংক্রমণ থেকে আমাদের দেশ এখনো কিছুটা হলেও আমি মনে করি নিরাপদে আছে। বর্ডার এখনো বন্ধ আছে, আগামী তো বন্ধ থাকবে, এটা আমাদের সুপারিশ থাকবে, যে পর্যন্ত কিনা ভারতের
মতবিনিময়কালে এসব কথা বলেন মির্জা ফখরুল।
পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়া এই করোনার জন্য, এটা হচ্ছে আরেকটা বুমেরাং হবে। পুলিশ কি করবে আমরা জানি, আপনারা জানেন, সবাই জানে, মাঝখান থেকে যেটা হবে সেটা হচ্ছে জনগণের হয়রানি আরো বাড়বে। জনগণের টাকা তারা লুটপাট করে খায়, অন্যান্য রাজনৈতিক দল, এনজিও, সামাজিক সংগঠন তাদেরকে সম্পৃক্ত করতে হবে, এটার দিকে তারা কোনো একবার চিন্তা পর্যন্ত করেনি।
মির্জা ফখরুল আরো বলেন, মানুষ খেতে পারছে না, অথচ তাদের বলা হচ্ছে ঘরে বসে থাকো, কিন্তু সরকার কোনো ব্যবস্থা না করেই মানুষকে জোর করে ঘরে রাখতে ব্যর্থ চেষ্টা করছে। তিনি বলেন, সরকারের উদাসীনতা, অজ্ঞতা এবং দুর্নীতিগ্রস্ততায় লকডাউন এখন ক্র্যাকডাউনে পরিণত হয়েছে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
প্রিয়জন, শ্রোতাবন্ধুরা কেমন আছেন আপনারা? পবিত্র ঈদ উল ফিতর আপনাদের নিশ্চয়ই ভালো কেটেছে। ঈদের পর আজ থেকে আবারও বর্ধিত কলেবরে শুরু হচ্ছে চিঠিপত্রের আসর। প্রিয়জন, আজকের আসরে আপনাদের সঙ্গে আছি আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান,
এবং আমি আশরাফুর রহমান। আসরের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। ইমাম জাফর আস-সাদিক আলাইহিসসালাম বলেছেন, যদি আদম সন্তানের মালিকানায় দুটি উপত্যকা থাকে যাতে স্বর্ণ ও রূপা প্রবাহিত হয়, তবু সে তৃতীয়টি পাওয়ার আকাঙ্ক্ষা করবে।
আমরা সবাই লোভ লালসা থেকে দূরে থাকার চেষ্টা করব, এ কামনা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম চিঠিটি একটি ঐতিহাসিক চিঠি।
কি বললেন, ঐতিহাসিক চিঠি? কে লিখেছেন, কি লিখেছেন?
হ্যাঁ, ঐতিহাসিকই বটে। 1982 সালের 17 এপ্রিল রেডিও তেহরান বাংলার উদ্বোধনী অনুষ্ঠান শোনার স্মৃতিচারণ করে এ চিঠিটি পাঠিয়েছেন সিনিয়র শ্রোতা মোখলেসুর রহমান। তিনি কুষ্টিয়ার বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাপরিচালক।
মোখলেস ভাইয়ের চিঠিটি ইতিমধ্যে আমিও পড়ে নিয়েছি। তিনি জানিয়েছেন, 39 বছর আগে ঢাকাস্থ ইরানি সাংস্কৃতিক কেন্দ্র থেকে প্রকাশিত নিউজ লেটার পত্রিকা থেকে তিনি জানতে পারেন যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বেতার টেলিভিশন কর্তৃপক্ষ বাংলা ভাষাভাষী শ্রোতাদের জন্য 45 মিনিট ব্যাপী বাংলা অনুষ্ঠান সম্প্রচার করতে যাচ্ছে। এ ঘোষণাটি শুনে ভীষণ এক্সাইটেড হয়ে পড়েন তিনি। তার মনের অবস্থা বরং তার চিঠি থেকেই জানা যাক। মোখলেস ভাই লিখেছেন,
রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শোনার জন্য আমি দিন, তারিখ ও সময় গুনতে গুনতে অবশেষে 1982 সালের 17 এপ্রিল সন্ধ্যা 6:30 সেই মহেন্দ্রক্ষণ পেয়ে গেলাম। শর্টওয়েভ 19 মিটারে কাঙ্ক্ষিত বেতারের নতুন অনুষ্ঠান শোনার জন্য রেডিও নব ঘুরাতে ঘুরাতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলাম। কিছুক্ষণ পর আবার নবগোড়াতেই পেয়ে গেলাম আমার কাঙ্ক্ষিত বাংলা অনুষ্ঠান। প্রথম অনুষ্ঠান আমি মাত্র 15 মিনিটের মতো শুনতে পেয়েছিলাম। কি যে আনন্দ লেগেছিল সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সেই 39 বছর আগের প্রচারিত অনুষ্ঠানটির নাম আজও আমার হৃদয়ের খাতায় লেখা আছে। অনুষ্ঠানটির নাম ছিল কোরআনি শিক্ষার নুরানি ঝলক ও ইসলামী অর্থব্যবস্থা। তারপর থেকে আজ অবধি সুদীর্ঘ 39টি বছর যাবৎ নীরবে নিভৃতে প্রাণপ্রিয় বেতার রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনে আসছি।
মোকলেস ভাইয়ের ভালোবাসা মাখা দুর্লভ চিঠিটি আমাদেরকেও আপ্লুত করেছে। সত্যিই আমরা এক ঐতিহাসিক চিঠি পড়লাম আজকের আসরে। আপনার কাছ থেকে এরকম চিঠি আরও চাই। আপনি ভালো থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন আশা করি।
মোখলেস ভাইয়ের চিঠিটি আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পর অনেকেই এর প্রশংসা করেছেন। কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাদুত হোসেন প্রিয়জনের ফেসবুক মেসেঞ্জার গ্রুপে লিখেছেন, রেডিও তেহরানের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে কুষ্টিয়ার মোখলেসুর রহমান ভাইয়ের মতামত পড়লাম। প্রথম অনুষ্ঠানের স্মৃতি বারবার পড়েছি, দারুণ ভালো লেগেছে। চমৎকার ও সাবলীল ভাষায় লিখেছেন মোখলেস ভাই, তাকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই।
ফেসবুকে মানিকগঞ্জের সাটুরিয়া থেকে রুশিয়া জামান রত্না লিখেছেন, মাশাআল্লাহ চমৎকার স্মৃতিচারণ। মোখলেস ভাই অনেক আবেগ নিয়ে লিখেছেন কথাগুলো, সত্যি ঐতিহাসিক চিঠি বটে।
মোখলেস ভাইয়ের চিঠি সম্পর্কে তাৎক্ষণিক মতামত জানানোর জন্য শাহাদত ভাই ও রত্না আপাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারাও রেডিও তেহরানের স্মৃতিচারণ করে চিঠি লিখবেন।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
বাংলাদেশের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদহ বালাপাড়া গ্রাম থেকে এবারের চিঠিটি পাঠিয়েছেন হরিদাস রায়। তিনি লিখেছেন, 14 এপ্রিল তারিখে রেডিও তেহরানের অনলাইন সংস্করণ parstoday.com আপলোড করা হয়েছে ধারাবাহিক আলোচনা পাশ্চাত্যে জীবন ব্যবস্থার 23তম পর্ব। এতে পাশ্চাত্য সমাজে মাদকাশক্তির বিস্তার ও ব্রিটেনে পতিতাবৃত্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রতিবেদন থেকে জানতে পারি যে ব্রিটেনে পতিতাবৃত্তি ও মাদক খাতে অর্থ লেনদেনের পরিমাণ ব্যাপক হারে বেড়েছে বলে সেদেশের জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে। এ কারণে জাতীয় পরিসংখ্যান দপ্তর কয়েক বছর আগে এই খাতকে জাতীয় রাজস্বের অন্তর্ভুক্ত করেছে। এটাকে তারা ছায়া অর্থনীতি হিসেবে অভিহিত করেছে। পাশ্চাত্যের এই ঘৃণ্য সংস্কৃতি এখন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। পাশ্চাত্যে মাদকের অবাধ ব্যবহার ও পতিতাবৃত্তি এ শ্রোতাবন্ধুকে ভাবিয়ে তুলেছে বলে চিঠিতে উল্লেখ করেছেন।
শ্রোতাবন্ধু হরিদাস রায়, আপনার মতামত তুলে ধরা হল। আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও মতামত জানাবেন। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে বিধান চন্দ্র সান্যাল পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, বাংলার প্রকৃতি সত্যি ঋতুরাজের রঙ্গশালা। ঋতুর এমন লীলা বৈচিত্র্য পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা সন্দেহ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত ছয় ঋতুর রূপে, রসে, বর্ণে প্রকৃতির এই পরিবর্তন সত্যি বিস্ময়কর। ঋতুকে স্বাগত জানাবার জন্যই যেন বাংলার ঘরে ঘরে যত পালা পার্বণ এবং সামাজিক উৎসব, সারা বছর এমন একটি মাস নেই যে মাসে কোনো পার্বণ অনুষ্ঠিত হয় না। বারো মাসে ১৩ পার্বণের দেশ এই বাংলা। এই ১৩ পার্বণকে ঘিরে বাঙালির সুখ দুঃখের জীবন আবর্তিত হয়।
বাংলার ষড়ঋতু সম্পর্কে চমৎকার বর্ণনা দিয়ে চিঠি লেখায় বিধানচন্দ্র সান্যাল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের এ পর্যায়ে আমরা কথা বলব বাংলাদেশের সিনিয়র শ্রোতা এম শামসুল ইসলামের সঙ্গে। তার পরিচয়টা তার কাছ থেকে জানা যাক।
আমি এম শামসুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি, আত্মুল আওরাপাড়া ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব, বগুড়া, বাংলাদেশ।
শামসুল ইসলাম ভাই, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানতে চাচ্ছি আপনি কবে থেকে রেডিও তেহরান শুনছেন?
১৯৮৮ সাল থেকে আমি রেডিও তেহরানের সাথে আছি। ইনশাআল্লাহ দেখে থাকা পুরো থাকবো, এই আশাবাদ করতে পারি আর কি।
আপনি কিভাবে এই বেতারের সন্ধান পেলেন?
আমি যখন প্রাইমারিতে পড়ি আসলে তখন হঠাৎ করে আমাদের বাড়িতে একটা রেডিও ছিল, তখনকার রেডিও তত ভালো না। সেই বেতারের মাধ্যমে আস্তে আস্তে নক করতে করতে হঠাৎ করে একদিন রেডিও তেহরান ভেসে ওঠে আর কি। তারপর থেকে সেই তেহরানের মাধ্যমে লেখালেখি করি। আজ পর্যন্ত কত লেখা যে রেডিও তেহরান আছে তা বলা বাহুল্য আর কি।
আপনি তিন দশকেরও বেশি সময় ধরে আমাদের অনুষ্ঠান শুনছেন, তো কোন কোন বৈশিষ্ট্যের কারণে আপনি এ বেতারের অনুষ্ঠান শুনে যাচ্ছেন?
রেডিও তেহরানের বৈশিষ্ট্য আমার কাছে যেটা, যে এই বৈশিষ্ট্য পৃথিবীর অন্য কোনো বেতারে নাই। সত্য নির্ভীক সংবাদ তারা প্রচার করে, আর সবচেয়ে বড় কথা যে অনুষ্ঠান শুরু হওয়ার আগে প্রথমে তারা অর্থ কোরআনের থেকে যে তেলাওয়াত করে, এটা আসলে একটা ভালো ব্যাপার। আর আপনাদের বিশ্ব সংবাদ, এরা এরকম সংবাদ পৃথিবীর কোন বেতার আমার মনে হয় না দিতে পারে।
বর্তমানে আমাদের কোন কোন অনুষ্ঠান আপনার ভালো লাগছে?
আমি মোটামুটি ভাবে দুটা তিনটা অনুষ্ঠান মিস করি না, যেটা হচ্ছে বিশ্ব সংবাদ প্লাস ইরান ভবন। আপনি জানেন যে আমি ২০১৬ সালে ইরান গেছিলাম সাইকেল কিনে একটা সফরে, অনেক ভালো লাগছে সেটা। আর অনুষ্ঠান বলতে বিশ্ব সংবাদ, ইরান ভবন, তারপর কোরআনের আলো, আর আমাদের জন্য যেটা সবচেয়ে বেটার অনুষ্ঠান সেটা হচ্ছে শ্রোতাদের প্রিয় অনুষ্ঠান প্রিয়জন। আর বাচ্চাদের অনুষ্ঠান তো আছেই রংজনক, আর শুক্রবারে একটা অনুষ্ঠান আছে আলাপন, যেখানে সাক্ষাৎকার হয়। মোটামুটি অলমোস্ট রেডিও তেহরান প্রতিটা অনুষ্ঠানে আমাদের দৃষ্টি আকর্ষণ করছে।
আর আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো প্রস্তাব বা পরামর্শ থাকলে আপনি তাও দিতে পারেন?
আমি সবসময় একসাথে প্রশাসন একটা কথা বলি, বর্তমান বিশ্বের কিছুটা দেশ এখন করোনা লগ্নে উত্তপ্ত হয়ে গেছে, তার চিন্তিত পরিমাণ ইরানও আছে, বাংলাদেশও আছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে করোনার উপর বিশেষ করে কিছু কিছু অনুষ্ঠান আমার মনে হয় করলে হয়তো আর বেশি ভালো হয়।
তো ভাই শামসুল ইসলাম, আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
মিউজিক বিরতির পর আবারও ইমেইলের ইনবক্সে নজর দিচ্ছি। বাংলাদেশের ময়মনসিংহের ভাটিকাশর থেকে এবারের ইমেইলটি পাঠিয়েছেন শুকুর মাহমুদ। প্রীতির শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনছি দীর্ঘদিন ধরে, কিন্তু কখনো চিঠি লেখা হয়ে ওঠেনি। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও চিঠি লেখার খুব একটা ফুরসত পাই না, আর অনেকবার লিখব লিখব করেও শেষ পর্যন্ত লেখা হয়নি। কিশোরগঞ্জের বন্ধু সাদাত হোসেন চিঠি লেখার জন্য বারবার উৎসাহিত করলেও তার অনুরোধ রক্ষা করা সম্ভব হয়ে ওঠেনি।
তাহলে এ চিঠি লেখার পেছনে কোনো শক্তিশালী কারণ নিশ্চয় আছে, তাই না?
হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। পবিত্র রমজান মাসে প্রচারিত খোদা প্রেমের অনন্য উৎসব নামের ধারাবাহিকটি তাকে চিঠি লিখতে বাধ্য করেছে।
তাই নাকি? তাহলে আর কথা না বাড়িয়ে শুকুর মাহমুদ ভাইয়ের চিঠির বাকি অংশটা ছটপট পড়ে শোনান।
পড়ছি। এই শ্রোতাবন্ধু লিখেছেন, রমজান খোদা প্রেমের অনন্য উৎসব নামে যে ধারাবাহিকটি প্রচার হয়েছে তার অনেকগুলো পর্বই আমি শুনেছি। প্রতিটি পর্বই আমার খুব ভালো লেগেছে। প্রতিটি পর্ব থেকেই অনেক কিছু শিক্ষণীয় আছে আর তা ইমানি শক্তিকে সুদৃঢ় করে।
শুকুর মাহমুদ ভাইকে ধন্যবাদ চমৎকার চিঠির জন্য। আশা করি এখন থেকে নিয়মিত লিখবেন। রমজান খোদাপ্রেমের অনন্য উৎসব শীর্ষক বিশেষ অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে এবারের চিঠিটি পাঠিয়েছেন কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে শরীফা আক্তার পান্না। তিনি IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জের অর্থ সম্পাদক। বোন পান্না লিখেছেন, এক রমজান হতে প্রচার শুরু হওয়া বিশেষ অনুষ্ঠানের প্রতিটি পর্ব শুনেছি এবং খুব ভালো লেগেছে। অনুষ্ঠানটির অষ্টম পর্বে মোত্তাকি বা খোদা সচেতনতা সম্পর্কে আলোচনা করা হয়। দারুণ উপভোগ্য ও তথ্যবহুল ছিল আলোচনাটি। এমন সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেয়াই রেডিও তেহরানের বাংলা বিভাগকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
বোন শরীফা আক্তার পান্না, রমজান মাসে প্রচারিত বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানটি সম্পর্কে মতামত জানানোই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভারতের অসমের হাইলাকান্দি থেকে বুরহান চৌধুরী পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, প্রতিদিন মধ্যপ্রাচ্যকে জানতে রেডিও তেহরান আজও এক গুরুত্বপূর্ণ সংযোগ মাধ্যম। সুদূর ইরান থেকে রেডিও তেহরান বাংলা ভাষার প্রচার প্রসারে এক গৌরবোজ্জ্বল অবদান রেখে চলেছে, যেটি একজন বাঙালি হিসেবে সত্যি ভালো লাগে। রেডিও তেহরান দীর্ঘজীবী হোক, ইরানিরা উত্তরোত্তর এক শ্রেষ্ঠ জাতি হিসেবে আত্মপ্রকাশ করুক, আমিন।
মহান আল্লাহ আপনার দোয়া কবুল করুন, আমাদের কামনাও তাই। তো চিঠি লেখার জন্য বুরহান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভারতের ছত্তিশগড়ের দুর্গ জেলার ভিলাই থেকে এবারের মেইলটি পাঠিয়েছেন আনন্দমোহন বাইন। 18 এপ্রিলের রিসেপশন রিপোর্ট পাঠানোর পাশাপাশি তিনি লিখেছেন, অর্থসহ কোরআন থেকে তেলাওয়াত, বিশ্ব সংবাদ ও দৃষ্টিপাতের পর শুনলাম রমজানের বিশেষ অনুষ্ঠান খোদা প্রেমের অনন্য উৎসব ও কথাবার্তা, আর প্রান্তিক আয়োজনে ছিল আদর্শ মানুষ করার কৌশল। আমি মনে করি রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠান শ্রোতাদের কাছে খুবই জনপ্রিয়। চিঠির একাংশে তিনি বারবার ফ্রিকোয়েন্সি পরিবর্তন না করার পরামর্শ দিয়েছেন।
শ্রোতাবন্ধু আনন্দমোহন বাইনকে ধন্যবাদ নিয়মিত শ্রবণমান রিপোর্টে অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্য। অনুষ্ঠানের এ পর্যায়ে আরও কয়েকজন ডিএক্সআর বন্ধুর নাম ঠিকানা জানিয়ে দিচ্ছি, যারা আমাদের অনুষ্ঠানের শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে SM নাজিমউদ্দিন, দক্ষিণ দিনাজপুর থেকে বিধানচন্দ্র সানল, বাংলাদেশের কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ শাহাদত হোসেন ও শরীফা আক্তার পান্না, টাঙ্গাইল থেকে আবু তাহের এবং গাজীপুর থেকে ফিরোজ আলম।
শ্রবণমান রিপোর্ট পাঠিয়ে সহযোগিতা করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেয়ার আগে আজও রয়েছে একটি গান, মোহাম্মদের একটি ডালে পাঁচটি ফুল তার ফুটেছে শিরোনামের গানটির কথা ও সুর মনসুর আলীর, আর গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।
তো বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিচ্ছি প্রিয়জনের আজকের আসর থেকে।
মোহাম্মদের একটি ডালে পাঁচটি ফুল তার ফুটেছে, পাঁচটি ফুল তার ফুটেছে, মোহাম্মদের একটি ডালে পাঁচটি ফুল তার ফুটেছে, পাঁচটি ফুল তার ফুটেছে। সেই ফুলের সৌরভেতে, সেই ফুলের সৌরভেতে প্রেমিকগণ সব ছুটেছে, পাঁচটি ফুল তার ফুটেছে, মোহাম্মদের একটি ডালে পাঁচটি ফুল তার ফুটেছে, পাঁচটি ফুল তার ফুটেছে। সেই ফুলের খুশবা জেনে পাঁচটি ফুল তার ফুটেছে মোহাম্মদের একটি জালে পাঁচটি ফুল তার ফুটেছে পাঁচটি ফুল তার ফুল তার ফুটেছে মোহাম্মদের একটি জালে পাঁচটি ফুল তার ফুটেছে পাঁচটি ফুল তার ফুটেছে
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, 17 মে সোমবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরে শুরুতেই দেখে নেব ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম। প্রথমেই বাংলাদেশ। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি বাবুল আক্তার, রিমান্ড শেষে কারাগারে, দৈনিক যুগান্তর। করোনা ভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নিয়ে চিন্তিত সরকার, দৈনিক প্রথম আলো। করোনা মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ বলেছেন মির্জা ফখরুল, দৈনিক সমকাল। মাওয়ায় দুই দিকের মানুষের ঢল, স্বাস্থ্যবিধি মানছে না কেউ, দৈনিক নয়া দিগন্ত। দীর্ঘ কর্মঘণ্টা মানুষের মৃত্যুর অন্যতম কারণ বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, দৈনিক কালের কণ্ঠ। এবং তথ্যমন্ত্রীর প্রশ্ন, ইসরায়েল কি সকল আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম। নারদা মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার ফিরহাদ, সুব্রত, মদন, শোভন, দৈনিক বর্তমান। আমাকেও গ্রেপ্তার করুন, ফিরহাদরা গ্রেপ্তার হতেই নিজাম প্যালেসে ধর্ণায় মমতা, দৈনিক আনন্দবাজার পত্রিকা। এবং প্রধানমন্ত্রী এবং ভেন্টিলেটরের অনেক মিল, ফের খোঁচা রাহুলের, দৈনিক আজকাল। তো শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই বাংলাদেশ। দৈনিক যুগান্তর এক খবরে লিখেছে, চট্টগ্রামে স্ত্রী মিতু হত্যায় 7 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের খাস কামরায় তাকে হাজির করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই। আদালত সূত্র জানিয়েছে, তিনি 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি, পরে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। করোনা ভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নিয়ে চিন্তিত সরকার, এই শিরোনামের খবরে দৈনিক প্রথম আলো লিখেছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, দুঃখজনক হলেও সত্য যে টিকার দ্বিতীয় ডোজ নিয়ে চিন্তিত সরকার। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী কথা বলেন। দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ আরও কিছুদিন বন্ধ রাখার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া ভারতের করোনা পরিস্থিতি যতদিন না স্বাভাবিক হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ভারতীয় সীমান্ত বন্ধ রাখার সুপারিশ করা হবে। টিকা নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারবেন বলে মন্তব্য করেন মন্ত্রী। এ সময় বিভিন্ন দেশের সঙ্গে টিকা আনার বিষয়ে আলোচনার কথাও বলেন তিনি। তবে টিকা ক্রয়ের বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। এদিকে দৈনিক সমকাল এক খবরে লিখেছে, করোনা মোকাবেলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ, উদাসীনতা, অজ্ঞতা ও দুর্নীতির কারণে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মির্জা ফখরুল একথা বলেন। তিনি আরও বলেন, লকডাউনের নামে সরকার বিরোধী দলের উপর সরকার দমনপীড়ন করেছে। নরেন্দ্র মোদীর সফরকে ঘিরে সকল ঘটনা সরকার ঘটিয়েছে এবং ধর্মীয় সংগঠন ও বিরোধী দলের উপর আক্রমণ করেছে মামলা ও গ্রেপ্তারের মধ্য দিয়ে। তিনি আরও বলেন, করোনা নিয়ন্ত্রণের কোনো সদিচ্ছা সরকারের নেই, এর দুটি কারণ, হাসপাতালগুলোতে দুর্নীতি ও প্রণোদনার টাকা লুট। দৈনিক নয়া দিগন্তের একটি খবরের শিরোনাম, মাওয়ায় দুই দিকের মানুষের ঢল, স্বাস্থ্যবিধি মানছে না কেউ। বিস্তারিত খবরে লেখা হয়েছে, নারীর টানে বাড়ি যাওয়া আবার কর্মের তাগিদে কর্মস্থলে ফিরে আসা, দুই দিকের মানুষের ঢল এখন মাওয়া ঘাটে। কোনো স্বাস্থ্য নিরাপত্তার বালাই নেই এই ঘাটে। মাওয়া শিমুলিয়া ঘাটে 18টি ফেরি দিয়ে দুই পাড়ের মানুষ পারাপার করছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকে মাওয়া ঘাটে দেখা যায় ঘরমুখো মানুষের জটলা। অপরদিকে বাংলাবাজার থেকে ছেড়ে আসা ফেরিগুলিও যাত্রীতে টইটুম্বুর, গাদাগাদি করে ভরে আসছে ফেরিগুলো। সাত দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার, তাতেও থামছে না মানুষের যাতায়াত। দৈনিক কালের কণ্ঠ এক খবরে লিখেছে, দীর্ঘ কর্মঘণ্টার কারণে বছরে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গবেষণায় উঠে এসেছে এ তথ্য। বৈশ্বিক গবেষণায় দেখা যায় 2016 সালে 7,45,000 মানুষ দীর্ঘ কর্মঘণ্টার কারণে স্ট্রোক ও হৃদরোগজনিত কারণে মারা গেছেন। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষের উপর এই জরিপটি করা হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, রমজান মাসে এমনকি পবিত্র ঈদুল ফিতরের দিনেও এবং এর পরেও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতা অতীতের সব বর্বরতাকে ছাড়িয়ে গেছে। তিনি প্রশ্ন করেন, এরপরও বড় দেশগুলোর কর্ণধার বিশ্ব নেতাদের নীরবতা মর্মপীড়াদায়ক, ইসরায়েল কি তাহলে সকল আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে? রোববার ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়ে এক টুইটার বার্তায় এমনই প্রশ্ন তুলেছেন তথ্যমন্ত্রী। এর আগে ঈদুল ফিতরের দিনেও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের জামাত শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ফিলিস্তিনে মুসলমানদের উপর ইসরায়েলি হামলার নিন্দা জানান এবং ফিলিস্তিনে শান্তির জন্য মহান স্রষ্টার কাছে প্রার্থনা করেন বলে উল্লেখ করেন। এ খবরটি প্রকাশ করেছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক বর্তমান লিখেছে, আজ সোমবার সকালে নারদা মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হলেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। এদিন সকালে প্রথমে ফিরহাদের বাড়িতে যায় সিবিআই আধিকারিকরা। ফিরহাদের বাড়ির চারপাশ ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরে ফিরহাদ হাকিম বাড়ি থেকে বেরিয়ে জানান, নারদা মামলায় আমাকে গ্রেপ্তার করা হলো। ফিরহাদ দাবি করেন, তাকে আগাম কোনো নোটিশ দেওয়া হয়নি, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়েরও অনুমতি নেওয়া হয়নি বলে দাবি করেছেন ফিরহাদ। যার ফলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ফিরহাদের বাড়ির সামনেই বচসা বেঁধে যায় তৃণমূল নেতাকর্মী সমর্থকদের। পরে অবশ্য সকলকে শান্ত করেন ফিরহাদ। এদিকে নিজাম প্যালেসে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্রকে তুলে আনা হয় সিবিআইয়ের দপ্তর নিজাম প্যালেসে। নিয়ে আসা হয় শোভন চট্টোপাধ্যায়কেও। কোনো নোটিশ ছাড়া মাত্র ঘণ্টা দেড়েকের ব্যবধানে চারজনকে তুলে আনা হয়। পরে গ্রেপ্তার করা হয় তাঁদের। সোমবার সকালে ফিরহাদকে চেতলার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পর মমতা যান ফিরহাদের বাড়িতে। সেখান থেকে তারপর সোজা চলে আসেন নিজাম প্যালেসে। সেখানে সাংবাদিকরা মমতাকে জিজ্ঞাসা করেন তার আসার কারণের বিষয়ে। তিনি বলেন, ওদের সঙ্গে দেখা করতে এসেছি। সূত্রের খবর, এই গ্রেপ্তারিকে বেআইনি বলে মমতা বলেছেন। যতক্ষণ না তাকে গ্রেপ্তার করা হচ্ছে তিনি নিজাম প্যালেস ছাড়ছেন না। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এ পর্যন্তই। এই আসর নিয়ে আবারও আমরা হাজির হব আগামীকাল।
আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে কয়েকটি সংক্ষিপ্ত সংবাদ। রক্তপিপাসু দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে আরব দেশগুলোকে আহ্বান জানিয়েছেন ইরাকের প্রভাবশালী সাদ আন্দোলনের প্রধান মুক্তাদা সাদর। তিনি বলেছেন, যেসব আরব শাসক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে তাদের উচিত এখনই সম্পর্ক ছিন্ন করা। তিনি আরব শাসকদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা যে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করেছেন তা বাতিল করুন এবং ইসরায়েলি রাষ্ট্রদূতদের বহিষ্কারে পদক্ষেপ গ্রহণ করুন। ইরাকের নুজাবা মুভমেন্টের মুখপাত্র নাসর আশ-শামারি বলেছেন, তারা দখলদারদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন। ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নুজাবা মুভমেন্ট। নাসর আশ-শামারি আরও বলেছেন, ইরাকের জনগণ বিশেষ করে প্রতিরোধ সংগ্রামীরা ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত। ফিলিস্তিনিরা কাসেম সুলাইমানি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলেও তিনি উল্লেখ করেন। আশ-শামারি বলেন, ফিলিস্তিনিরা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছে তা প্রশংসনীয়। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ফিলিস্তিন হচ্ছে মুসলিম উম্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জীবন্ত ইস্যু। তিনি রোববার তুর্কি প্রেসিডেন্ট রাজব তাইয়েব এরদোগানের সঙ্গে এক টেলিফোন আলাপে এই মন্তব্য করেছেন। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। দখলদার ইসরায়েলের অ্যাশকেলন শহরে ও একটি যুদ্ধ জাহাজে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলা। গাজায় শহীদ ফিলিস্তিনি সংখ্যা 218 জনে পৌঁছেছে। হামাসের মোকাবেলা যদি ইসরায়েলের এমন ছন্ন ছাড়া অবস্থা হয় তাহলে ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধলে কি হবে, চিন্তিত সাবেক ইসরায়েলি মন্ত্রী লেবারম্যান। গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে অবশেষে নিন্দা জানিয়ে বিবৃতি দিল ওআইসি। টেলিফোনে কথা বললেন ইরান ও তুরস্কের প্রেসিডেন্ট। এবং ভারতের পশ্চিমবঙ্গে নারদা দুর্নীতির মামলায় তৃণমূল কংগ্রেসের চার প্রভাবশালী নেতাকে আটক করল সিবিআই। তীব্র নিন্দা জানালেন মমতা। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।